মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন মারিয়ান ক্রফোর্ডের কাহিনী অবলম্বনে রক্তমোহ। মাঝে মাঝে কোনো কোনো গল্পের আড়ালে লুকিয়ে থাকে অন্য কোনো গল্প। জীবন বলতে আমরা যা বুঝি তা কি আসলে একটা মৃত্যুর গল্প নয়? এবং এই জীবন এমন এক গল্প যা শেষ হলে তার রেশ থেকে যায়। হয়তো আগে যে খাতে বই ছিল তা থেকে সম্পূর্ণ ভিন্ন কোনো ধারায় বইতে থাকে। আনন্দ, প্রেম, হাসি পরিণত হয় দুঃখে, যন্ত্রণায়। তবে সেখানেই কি শেষ, নাকি দুঃখ যন্ত্রণা থেকে আরও গভীর এক অনুভূতি উঠে আসে? এবং সেই অনুভূতির নাম ভয়, প্রতিহিংসা, বিদ্বেষ এবং মোহ। হয়তো সেই গল্পের অসমাপ্ত অধ্যায় থেকে ঝরে পড়তে থাকে রক্ত, এবং সেই রক্তের টানে ছুটে আসে গল্পের কোনো চরিত্র। শুনতে থাকুন দেবলীনা মণ্ডলের ভাবানুবাদে মারিয়ান ক্রফোর্ডের কাহিনী রক্তমোহ। বংশানুক্রমে আমি যা সম্পত্তি পেয়েছি তার মধ্যে আমার সবথেকে পছন্দের এই কেল্লাটা, শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, এর ঐতিহাসিক মূল্যর জন্য। 1600 শতাব্দীর শুরুর দিকে রাজা পঞ্চম চার্লসের সময় ইটালির কালাব্রিয়ার পশ্চিম উপকূলে বানানো কেল্লাগুলোর মধ্যে এটা সবথেকে বড়। বারবারি জলদস্যুরা তখন চার রাজার বিরুদ্ধে গিয়ে প্রথম ফ্রান্সিসের সঙ্গে হাত মিলিয়ে ক্রমাগত আক্রমণ করে চলেছে কালাব্রিয়ার ওপর। তাদের ঠেকানোর উদ্দেশ্যেই বানানো এই কেল্লা। দক্ষিণ ইতালির এক নিরিবিলি পরিবেশে বানানো এই কেল্লা। এর প্রায় 3 মাইলের মধ্যে কোনো জনমানুষের বাস নেই। সামনেই একটা বড় ঘাট, এর মাঝে মাথা তুলে একাকী দাঁড়িয়ে আছে কেল্লাটা। আমার একাকী সময় কাটাতে ইচ্ছা করলেই সোজা চলে আসি এখানে। আমার এই একাকিত্বের মাঝে বাদশাত্ব আমার এক বন্ধু। অবশ্য বাদশাধা কথাটা হয়তো ভুল, ও এলে আমার সময়টা মন্দ কাটত না। ওর নাম হলগার, পেশায় আর্টিস্ট, জন্মসূত্রে স্ক্যান্ডিনেভিয়ান তবে কর্মসূত্রে কসমোপলিটান। আমাদের ডিনার যখন শেষ হলো তখন সূর্য অস্ত যায় যায়। সূর্যাস্তের শেষ লালটুকু মিশে যায় সন্ধ্যার বেগুনি আভায়। সেই বেগুনি আভায় ভেসে যায় পূর্ব দিকের উপসাগর থেকে দক্ষিণের মাথা চাড়া দিয়ে ওঠা পর্বতশ্রেণী। পাহাড়ে চূড়া বেয়ে চুঁয়ে পড়ে দিনের শেষ রং, আমি সেটাই চোখে মাখি। একসময় সে রং মিশে যায় বাতাসে, চাপ চাপ কালো অন্ধকার ঘিরে ধরে পর্বত শ্রেণী থেকে জনপদকে। আমার কিচেনের দরজার ফাঁক গলে বেরিয়ে আসা এক চিলতে আলোর রেখা প্রাণের স্পন্দনটুকুর প্রমাণ দিয়ে চলে। এখন খুব গরম, পাহাড় ছুঁয়ে আসা ঠান্ডা হাওয়ার লোভে আমরা ছাদের ধারের দিকটায় বসে আছি। আজ পূর্ণিমা, আকাশে গোল চাঁদ উঠেছে। জ্যোৎস্না আমাদের ছাদ থেকে প্রতিটা পাথরের খাঁজ, ঘাসের ডগা আর নদীর স্থির জল ছুঁয়ে যাচ্ছে। আমরা অনেকক্ষণ চুপচাপ বসে আছি, সেটা অবশ্য কথা বলার টপিকের অভাবে নয়। আজ এখন এভাবেই ভালো লাগছে, অযথা একটা কথাও যেন নষ্ট করে দেবে আমাদের আজকের রাতের মাধুর্য। আমরা দুজন দুজনের মতো করে উপভোগ করছি এই নিস্তব্ধতা। হলগার একসময় তার পাইপ ধরায়, একটা টান দিয়ে এক রাস ধোঁয়া ছেড়ে তাকিয়ে থাকে পাহাড়ের ঢালের দিকে। এক সময় তার ভ্রুক কুঁচকে যায়, আমি সজাগ হয়ে বসি। তবে কি এতক্ষণে ওই জায়গাটা ওর নজরে এলো? আমি জায়গাটা চিনি, খুব ভালো করেই চিনি। হলগার শিল্পী মানুষ, নিখুঁত পর্যবেক্ষণ তার।
Strange,
এক সময় বলে ওঠে হলগার।
এই দেখো তো ওই বোল্ডারটির মাথায় ঢিপি দেখতে পাচ্ছ কি?
হ্যাঁ পাচ্ছি। আমি জানি এর পরের প্রশ্নটা কি আসতে চলেছে।
কেমন কবরের মতো দেখতে লাগছে না?
একদম
দেখেছ, ঠিক ধরেছি। মনে হচ্ছে ওটার উপর কেউ শুয়ে আছে, তাই না?
আমি তো প্রতি জ্যোৎস্না রাতেই ওটা দেখতে পাই।
তাই নাকি? তার মানে তুমি বোধহয় বিশেষ একটা গা করনি, তাই তো?
নো স্যার, অন দ্য কন্ট্রারি, প্রথমবার যখন দেখেছিলাম ব্যাপারটা আমাকেও টেনেছি, কিন্তু এখন দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। তোমার ধারণা খুব একটা ভুল নয়, ওটা সত্যি একটা কবর।
ননসেন্স, কত বড় একটা বোল্ডারের মাথায় একটা মৃতদেহ শুয়ে আছে।
ঠিক তা নয়, আমি নিজে গিয়ে দেখে এসেছি।
তাহলে ওটা কি?
কিছুই না।
মানে এটা কি? ও আচ্ছা, বুঝলাম, আলো আধারিত খেলা, তাই তো?
হয়তো তাই, কিন্তু একটা ব্যাপারের আমি এখনো ব্যাখ্যা পাইনি, জানো?
কি ব্যাপার?
চাঁদ যেখানেই থাকুক না কেন, যতক্ষণ চাঁদের আলো থাকে, একটা মানব দেহের অবয়ব দেখা যায় কবরটার উপর। ছুরির কোনা দিয়ে ভালো করে ঘেঁটে নেয় পাইপটাকে, তামাক ভালো করে জ্বলে উঠলে একটা বড় টান দেয়।
বুঝলাম।
কি বুঝলে?
বুঝলাম যে আমাকে এখনই ওখানে গিয়ে নিজে চোখে জায়গাটা ঘুরে দেখতে হবে।
আমার উত্তরের পরোয়া মাত্র না করে চোখের পলকে অন্ধকার সিঁড়ির দিকে এগিয়ে যায় হলগা। ছেলেটা একটুও বদলায়নি, সারাটা জীবন নিজের মর্জি মতো কারোর পরোয়া না করে কাটিয়ে দিল। একটা পুরনো ড্যানিশ গান করতে করতে দূর দাঁড়িয়ে সিঁড়ি দিয়ে নেমে গেল। খানিক পরে নিচের খোলা জায়গাটায় তাকে দেখা গেল। সোজা হেঁটে চলেছে ঢিবিটার দিকে। ঢিবিটার থেকে প্রায় 10 পা দূরে হঠাৎ থমকে দাঁড়ালো হলগার, তারপর 2 পা এগিয়ে 3-4 পা পিছিয়ে গেল, আবার থমকে দাঁড়াল। আমি অবশ্য সবটাই বুঝতে পারছি, আসলে ও এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যেখান থেকে ও জিনিসটা আর দেখা যাচ্ছে না, ওই আলো আঁধারি খেলা আর কি। এবার হলগার সোজা এগিয়ে ঢিবিটার ওপর উঠল। আমি এখনো সেই অবয়বটা দেখতে পাচ্ছি, কিন্তু এ কি? অবয়বটা তো আর শুয়ে নেই, হাঁটুর ওপর ভর করে উঠে বসেছে, সামনের দিকে বাড়িয়ে দিয়েছে তার ফ্যাকাশে সাদা হাত দুটো, ধীরে ধীরে জড়িয়ে ধরছে হলগারের দেহটা, দৃষ্টি তার মুখের দিকে স্থির। ঠিক এই সময় এক ঝলক ঠান্ডা হাওয়া আমার মাথার উপর দিয়ে বয়ে গেল। পাহাড়ের দিক থেকে ঠান্ডা হাওয়া বইছে। জানি না কেন সেই মুহূর্তে আমার মনে হলো হাওয়া নয়, অন্য জগতের বৃহদাকার কোনো প্রাণীর নিঃশ্বাস। সেই অবয়বটা এবার পায়ের পাতার উপর ভর দিয়ে উঠতে শুরু করেছে, ঠিক যেমন কোনো লতানে গাছ অবলম্বন পেলে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বেড়ে ওঠার চেষ্টা করে। কিন্তু হলগারের এসব যেন কিছু মালুমই হচ্ছে না, সে মিনারের দিকে সোজা তাকিয়ে দাঁড়িয়ে আছে।
আরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, এখানে চলে এসো তাড়াতাড়ি।
হলগার ঢিবি থেকে নেমে আসে, তার পা চালনায় অনীহার ছাপ স্পষ্ট, নাকি তাকে হাঁটতে গিয়ে বেগ পেতে হচ্ছে, আমি ঠিক এখান থেকে বুঝতে পারলাম না। শুধু দেখতে পাচ্ছি সেই অবয়বটা এখনো হলগারের কোমর জড়িয়ে আছে, অথচ তার পা কবরে স্থির। ফলে সে যত এগোতে লাগলো অবয়বের শরীরটা সামনের দিকে ঝুঁকে পড়তে লাগলো, একসময় ধোঁয়ার কুণ্ডলীর আকারে লম্বায় বাড়তে থাকল, যেন একটা কুয়াশার পাতলা আস্তরণ, সাদা, ভেজা, ঠান্ডা। হলগার হঠাৎই যেন কেঁপে উঠল, হঠাৎ কারোর গায়ে ঠান্ডা স্পর্শ লাগলে যেমন হয় অনেকটা সেই রকম। ঠিক এমন সময় একটা দমকা হাওয়া দিল, আর তার সঙ্গে ভেসে এলো একটা গোঙানির আওয়াজ, নিশ্চয় কোনো পেঁচা বা নিশাচর পাখির ডাক। মনকে প্রবোধ দিলাম, ওদিকে তাকিয়ে দেখি হলগার ঢিবি ছেড়ে অনেকটা এগিয়ে এসেছে, আর সেই কুয়াশা ঘেরা অবয়বটা তাকে ছেড়ে দ্রুত গতিতে শূন্যে ভেসে নিজের জায়গায় ফিরে এসেছে, শুয়ে পড়েছে আগের জায়গায়। আবার সেই ঠান্ডা হাওয়া আমার মাথার উপর দিয়ে বয়ে গেল, তবে এবার সে শুধু একা নয়, সঙ্গে এক রাশ স্মৃতি উড়িয়ে এনে জমা করল আমার সামনে। হঠাৎই মনে পড়ে গেল সেদিন রাতের কথা, সেদিন আমি নিজে ওখানে কি আছে দেখতে গিয়েছিলাম, সেদিনও ছিল পূর্ণিমা। হলগারের মতো আমিও কিছুই দেখতে পাইনি, ঢিবিটার উপরে উঠেছিলাম। ফিরে আসার সময় পেছনে কিছু নেই জেনেও পেছনে তাকানোর একটা টান অনুভব করছিলাম। কি অপ্রতিরোধ্য টান! কোথা থেকে মনে একটা দৃঢ় বিশ্বাস জন্মেছিল, পেছনে তাকালে কিছু দেখতে পাব। শেষ পর্যন্ত মনের জোরে সেই টান কাটিয়ে ফিরে এসেছিলাম, ঠিক যেভাবে হলগার ফিরে আসছে। তার শেষের ওই কাঁপুনিটা আমাকে একটা প্রশ্নের সামনে এনে দাঁড় করালো। তবে কি ওই অবয়ব আমাকেও আষ্টে পৃষ্ঠে বাঁধতে চেয়েছিল তার কুয়াশা মাখা দুহাতের মাঝে? আর ভাবতে পারি না আমি, অবশ লাগে শরীরটা। একটা ব্যাপার মাথায় আসে আমার, যে আওয়াজটা আমি পেঁচার ডাক ভেবে ভুল করেছি তা কি আসলে?
আরে ভুল চাই, ওখানে তো কিছুই নেই।
হলগারের ডাকে চমক ভাঙে, সে ততক্ষণে ফিরে এসেছে। টোকা মেরে পাইপের ছাই ফেলে দুটো গ্লাসে ওয়াইন ঢালে, একটা গ্লাস আমার দিকে এগিয়ে দিয়ে বলে,
আরো
যেন কিসব বলে চলেছে সে, আমার কানে ঢোকে না সেসব। চাঁদটা এখন একদম মাঝ আকাশে এসে পড়েছে। জ্যোৎস্না রাতে আমি আমার কেল্লার মিনারটাকে দেখছি দূর থেকে। আলো আঁধারির খেলায় যে কি মোহময় লাগে তাকে, এই দৃশ্য আমি বহুবার দেখেছি, কিন্তু কবরটাকে কখনো এভাবে দেখিনি।
হেই ম্যান, ইউ দেয়ার? উত্তর দিচ্ছ না যে? কি হলো, তুমি আবার গল্পের প্লট ভাবতে শুরু করলে নাকি এসব নিয়ে? কলেজ লাইফে তো ভালোই গল্প গাছা লিখতে।
আসলে ওই পাহাড়টা নিয়ে একটা গল্প চালু আছে, সেটার কথাই ভাবছিলাম।
বড় গল্প কিন্তু, তোমার যদি ঘুম না পেয়ে থাকে তাহলে শোনাতে পারি।
হ্যাঁ বেশ তো, শুরু করো, শুনি।
আমি গল্প শুরু করলাম। মিনারের সামনের ওই পাহাড়টা পেরোলেই একটা গ্রাম রয়েছে, সেখানে অ্যালারিও নামের এক ব্যবসায়ী থাকতো। জচুরিতে তার জুড়ি মেলা ভার, সে নকল গয়নার কারবার করত আর সেসব বিক্রি করত দক্ষিণ আমেরিকায়। এসব করে সে বিপুল টাকা কামিয়েছিল। তো একদিন তার সে ভণ্ডামির খবর ফাঁস হয়ে গেল। অ্যালারিও আবার গ্রামে এসে হাজির হল। বিদেশি ব্যবসায়ী কোথায় তার বাড়ি কেউ জানত না, ফলে সে যাত্রায় সে বেঁচে গেল। অ্যালারিও গ্রামে ফিরেই বাড়ির মেরামতিতে হাত দেয়। এই তল্লাটে কোনো রাজমিস্ত্রি না থাকায় সে সুদূর পাওলা থেকে দুজনকে ভাড়া করে নিয়ে আসে। দুজনেই একেবারে রুক্ষ চেহারার বখাটে লোক, একজন ছিল নিয়াপলিটান, তার আবার একটা চোখ ছিল না, অপরজন সিসিলিয়ান, তার বাঁ গালের ওপর হাফ ইঞ্চি গভীর কাটা দাগ। মোদ্দা কথা হলো, তাদের দেখে রাজমিস্ত্রির থেকে ভাড়াটে খুনি বেশি মনে হতো। কাজের শর্ত অনুযায়ী তারা বুড়োর বাড়িতেই থাকত। বুড়ো বিপত্নিক, একমাত্র ছেলে অ্যাঞ্জেলো, সে অবশ্য বাবার ধারা পায়নি। চরিত্রবান আর সৎ হওয়ার জন্য লোক মুখে তার একটা সুনাম ছিল। অ্যাঞ্জেলোর স্বভাব চরিত্রের জন্য গ্রামের সবাই তাকে ভালোবাসত, আর ভালোবাসত ক্রিস্টিনা। আর পাঁচটা মেয়ের মতো সে নয়, তার ছিল জিপসিদের মতো বোহেমিয়ান জীবন। ডাগর কালো দুটো চোখে ছিল সাপদের ক্ষিপ্রতা, ঠোঁট কাটা বলে একটা বদনামও ছিল। এই ক্রিস্টিনা পড়ে অ্যাঞ্জেলোর প্রেমে, কিন্তু অ্যাঞ্জেলো ঘুণাক্ষরেও টের পায়নি কোনোদিন। অবশ্য টের পেলেও তার কিছু করার থাকতো বলে মনে হয় না, কারণ বুড়ো মোটা পণের বিনিময়ে তার ছেলের সঙ্গে গ্রামের বিত্তবান লোকের মেয়ের বিয়ে ঠিক করেছিল। কিন্তু সময়ের ধাক্কায় ঘটনা প্রবাহ অন্যদিকে বাঁক নেয়। অ্যালারিও পাপের টাকা বেশি দিন ভোগ করতে পারল না, এক অজানা জ্বরে আক্রান্ত হয়ে সে মারা গেল। অন্যদিকে ইটালির মারাতেয়ার এক যুবক মেষপালকের মনে ক্রিস্টিনা রাজত্ব করছে।
ক্রিস্টিনা অবশ্য সে ব্যাপারে ভাবলেশীন, তার মন কেবল এঞ্জেলোতে মজেছে। ক্রিস্টিনার নির্দিষ্ট কোনো জীবিকা ছিল না, কিন্তু মেয়েটা ভরসাযোগ্য ছিল। যা কাজ পেত দুবেলা ভাত জোগাড়ের তাগিদে সে তাই করত। তবে হ্যাঁ, এঞ্জেলোর বাড়ি থেকে কোনো কাজের ডাক আসলে সেদিন তাকে আর পায় কে? তার সেদিন কাজের আলাদাই তাগিদ থাকত। যেদিন বুড়ো অ্যালারিওর জ্বর এলো, ক্রিস্টিনার ডাক পড়ল তার বাড়িতে। শেতল্লাটে কোনো ডাক্তার নেই। বুড়োর মরণাপন্ন দশা দেখে প্রতিবেশীরা তোড়জোড় করে তাকে পাঠালো ডাক্তার আনতে। সেও আর দেরি করল না। ততক্ষণে যাজক সাহেব বুড়োর বাড়ি পৌঁছে গেছেন। তিনি বুড়োর বিছানার পাশে এসে দাঁড়ালেন। নাড়ি দেখে বুড়োকে মৃত বলে ঘোষণা করলেন। গ্রামের লোকজন বুঝতেই পারছ, মৃত্যু, প্রকৃতি, দেব দেবতা এসবে যতটা ভক্তি, ভয় তার থেকে হাজার গুণ বেশি। যাজকের কথা শুনেই সবাই ঘর খালি করে পালিয়ে গেল। এদিকে এঞ্জেলিও ব্যবসার কাজে বাড়িতে নেই, ক্রিস্টিনা তখনও ফেরেনি। বাড়ির আয়াও অন্যান্য গ্রামবাসীদের সঙ্গে পালিয়ে গেছে, ফলে আধা ভাঙা আধা তৈরি বাড়িতে পড়ে রইল বুড়োর নিথর মৃতদেহ আর একটা মাটির প্রদীপ। একসময় তেলের অভাবে সেটার শিখাও কেঁপে কেঁপে উঠতে থাকে। প্রায় সেই পাঁচ মিনিট পর সেই আলো আঁধারিতে দরজার গোড়ায় দুটো কম্পমান ছায়া দেখা যায়। তাদের মধ্যে একজন সেই নিয়াপলিটান রাজমিস্ত্রি, অপরজন তার সিসিলিয়ান কর্মচারী। তারা জানে ঠিক কোন দিকটায় গেলে তাদের কাঙ্ক্ষিত সম্পদ হস্তগত হবে। তারা এক মুহূর্ত সময় নষ্ট করল না, খাটের নিচ থেকে লোহার বাক্সটা টেনে বার করল। লোকগুলো বাক্সটাকে ঘাটের ধারে নিয়ে এলো, উদ্দেশ্য বাক্সটাকে এখানেই পুঁতে রেখে যাওয়া, যাতে পরে এসে নৌকায় করে নিয়ে যেতে পারে। বাক্সটাকে সমুদ্রের ধার ঘেঁষে ভেজা বালির মধ্যে কোথাও পুঁতেও রাখতে পারতো, সেটা বেশি নিরাপদ হতো। কিন্তু তারা এটা বুঝেছিল যে বাক্সটার মধ্যে কাগজের নোটও থাকতে পারে, সেক্ষেত্রে বেশি দিন দেরি করলে নোটগুলো পচে যেতে পারে। ফলে বাক্সটাকে তারা ওই বোল্ডারের কাছে পুঁতে রাখল। ঠিক ধরেছ, এখন যেখানে কবরটা দেখতে পাচ্ছ ঠিক ঠিক সেখানে। এতটা বলে খানিক থামলাম আমি। গল্পে বিভোর আমার বন্ধুর এতটুকু দেরি সহ্য হচ্ছে না, আমি আবার বলতে শুরু করলাম। ক্রিস্টিনা সেদিন ডাক্তারের দেখা পেল না। ফেরার পথে সে একটা শর্টকাট পাহাড়ি রাস্তা ধরল। রাস্তাটা ওই কবরটা থেকে প্রায় 50 ফুট দূরে গিয়ে ওই কোনার কাছে বেঁকে গেছে। সে রাস্তা ধরে এগোতে এগোতে একটা আওয়াজ শুনতে পেল। আওয়াজ লক্ষ্য করে এগিয়ে গেল ক্রিস্টিনা। অন্ধকারে ঠাহর করতে না পেরে সে কবরটার আরো কাছাকাছি চলে আসে। লোকগুলো তখনও সেখানে গর্ত খুঁড়ছিল। ক্রিস্টিনা আরেকটু এগিয়ে আসতেই তাদের সঙ্গে চোখাচোখি হয়ে যায়। ক্রিস্টিনা ওদেরকে চিনত, ওরাও চিনত ক্রিস্টিনা। ফলে তাদের কাজকর্ম চাপা দেওয়ার একটাই মাত্র পথ ছিল তখন, সেই পথই অবলম্বন করল তারা। কোদালের পেছন দিয়ে ক্রিস্টিনার মাথায় সজোরে আঘাত করল তাদের একজন। লুটিয়ে পড়ল ক্রিস্টিনার শরীরটা। তারা ঝটপট গর্তটাকে আরও গভীর করে খুঁড়ে লোহা বাঁধানো বাক্সটার সঙ্গে সঙ্গে ক্রিস্টিনার শরীরটাও সেখানে পুঁতে ফেলল। গ্রামের লোকের সন্দেহের আওতা থেকে বেরোনোর একমাত্র রাস্তা ছিল কেউ লক্ষ্য করার আগেই গ্রামে ফিরে যাওয়া। তাই দ্রুত পায়ে তারা রওনা দিল গ্রামের দিকে। মোটামুটি আধ ঘন্টা পরে যে লোকটা অ্যালারিওর কফিনটা বানাচ্ছিল তার সঙ্গে লোকগুলোকে গল্পগুজব করতে দেখা গেল। বুড়ো অ্যালারিও কোথায় ধনসম্পদ লুকিয়ে রেখেছিল তা অ্যাঞ্জেলো আর বাড়ির আয়া ছাড়া আর কেউ জানত না। আর অ্যাঞ্জেলো যেহেতু বাইরে, তাই বাড়ির আয়াই প্রথম খেয়াল করে যে বাক্সটা গায়ে। বুড়ো কোথায় সম্পত্তি লুকিয়ে রেখেছে তা অন্য কারণ না জানার যথেষ্ট কারণ ছিল। বুড়ো যখনই বাইরে যেত তখনই দরজায় তালা দিয়ে চাবিটা নিজের সঙ্গে করে নিয়ে যেত। আয়াটাও ঘর পরিষ্কার করার জন্য শুধুমাত্র বুড়োর উপস্থিতিতেই ঘরে ঢুকতে পারত। সারা গ্রামের লোক জানত যে বুড়োর বাড়িতে কোথাও একটা ভালো মালকুড়ি লুকোনো আছে। মিস্ত্রিগুলো সম্ভবত বুড়োর অনুপস্থিতিতে জানলায় উঁকি ঝুঁকি মেরে সে বাক্সটাকে দেখতে পেয়েছিল। আয়া ঘরে ঢুকে বাক্সটা না দেখতে পেয়ে গোটা গ্রাম জুড়ে মনিবের বাড়ি চুরির ঘটনাটা বলতে লাগল। অনেকেই শুনল, কিন্তু কেউই সাহায্যের জন্য এগিয়ে এলো না। নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো যে এই বুড়ি নিশ্চয়ই চুরিটা করে এখন লোক ডাকছে। এঞ্জেলের সঙ্গে যে মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল তার বাবা সাহায্য করতে এগিয়ে এল। অ্যালারিওর অত ধন সম্পত্তি সবই তার পরিবারে আসার কথা ছিল, সে সবই চুরি যাওয়ায় সে হতভম্ব হয়ে গেছিল। খানিক ধাতস্থ হয়ে মিস্ত্রিদের আশেপাশে খুঁজে না পেয়ে সে ভাবল এ নিশ্চয়ই ওই মিস্ত্রিগুলোরই কাজ। তাদের খোঁজার জন্য লোকজন পাঠানো হলো, খুঁজতে খুঁজতে তারা গিয়ে থামলো সেই ছুতোরখানায়। সেখানে মাটির প্রদীপের আলোয় চোর দুটোকে অর্ধেক শেষ হওয়া কফিনটার উপর বসে ছুতোরের সঙ্গে গল্প গুজব করতে দেখা গেল। এমন পোক্ত অ্যালিবাইয়ের সামনে অভিযোগ ধোপে টিকবে না ভেবে কেউই মুখ খুলল না। অত ধনসম্পদ সব গায়ে, আর কেউ কোনো রকম কোনো চিহ্নই খুঁজে পেল না। স্বাভাবিকভাবেই লোকজন ধরে নিল চোরগুলোই কোনোভাবে সেগুলোকে সঙ্গে নিয়ে পালিয়েছে। শেষমেশ বুড়ো অ্যালারিওকে কবর দেওয়া হল। এঞ্জেলও তার সম্পত্তির সঙ্গে তার হবু বউকেও হারিয়ে ফেলল। পৃথিবীর সব প্রান্তে বিয়েগুলো বোধহয় এক জাতের ব্যবসা। পাত্রীর বাবা পণের টাকা দিতে না পারলে বিয়ে ভেঙে দেওয়া হয়। গরিব এঞ্জেলও সেটা ভালো করেই জানত। তার বাবা জমিও কেনেনি আর দক্ষিণ আমেরিকা থেকে যা কাঁচা টাকা এনেছিল সেসবও শেষ, পড়ে থাকলো বলতে বাড়ি মেরামতি জিনিসপত্রের দেনা। এঞ্জেলোকে পথে বসতে হলো। ক্রিস্টিনার নিখোঁজ হওয়ার বেশ কয়েকদিন হয়ে গেল। সে যে স্কালিয়া থেকে ফিরে আসেনি সে কথাও কারো মনেই নেই। তার তিন কুলে কেউ নেই যে খোঁজ করবে। আরও কিছুদিন হয়ে যাওয়ার পরও যখন ক্রিস্টিনা ফিরল না, তখন লোকজনের মধ্যে চিন্তা আরম্ভ হল। শেষ পর্যন্ত সবাই ধরে নিল সে ওই চোরগুলোকে সাহায্য করে তাদের সঙ্গেই পালিয়েছে। এবার আমি থেমে এক চুমুকে গ্লাসটা শেষ করলাম।
এমন অদ্ভুত ঘটনা জীবনে শুনিনি। এরকম রোমান্টিক শহর তুলিতে যে এমন গুপ্ত খুন আর চুরির ঘটনা ঘটতে পারে তা তোমার থেকে না শুনলে বিশ্বাসই করতাম না।
আশ্চর্যের কিছুই নেই মাই ফ্রেন্ড, আমরা যে ছাদের উপর বসে আছি তার নিচেই যে এরকম কোনো ঘটনা ঘটেনি তাই বা তুমি জানলে কি করে?
সেই কি এখানেও কিছু ঘটেছিল নাকি?
আরে না না, কিন্তু যে ঘটনাটা শুনছো সেটা তো আগে পুরোটা শুনে নাও।
হ্যাঁ বলো বাকিটা।
এই ছোট্ট গ্রাম্য জীবন খুব তাড়াতাড়ি গভীর ঘুমে ছিনিয়ে গেল। বুড়ো অ্যালারিওর কথা আর কারো মনেই নেই। অ্যালারিও তার জীবনের বেশিরভাগ সময়টাই দক্ষিণ আমেরিকায় কাটিয়েছে, তাই তার নিজের জায়গাতেও সে বিশেষ একটা পরিচিত মুখ হয়ে উঠতে পারেনি। অ্যাঞ্জেলো এখন সেই অর্ধেক গড়া বাড়িটাতেই থাকে। বুড়ি আয়াটাও এখন আর তার সঙ্গে থাকে না, কেবল মাঝে মাঝে এসে এঞ্জেলোর দু একটা জামা কাপড় কেচে দিয়ে যায়। দুবেলা দুমুঠো নিজেই হাত পুড়িয়ে রান্না করে সে। বাড়িটা ছাড়াও গ্রামের বাইরের দিকে আর একটু জমি ছিল এঞ্জেলোর, সেই জমিটাতেই একটু চাষবাস করার চেষ্টা করল, কিন্তু কাজে তার একদমই মন নেই। কিন্তু উপায়ও নেই, জমি আর বাড়ির ঋণ শোধ করতে না পারলে সরকার তার বাড়িঘর বাজেয়াপ্ত করবে। এঞ্জেলোর মনে সুখ নেই। যতদিন তার বাবা বেঁচে ছিল গ্রামের সবাই তাকে খাতির করত, কিন্তু এখন সবই পাল্টে গেছে। সবার উষ্ণ অভ্যর্থনায় অভ্যস্ত ছেলেটা আজ লোকের হাসির পাত্র। সবার এই শীতল উপেক্ষা আর তার পেছনে মুখ লুকিয়ে হাসি সব বুঝতে পারলেও কিছু বলার মুখ নেই তার। নিজের পৈতৃক সম্পত্তি রক্ষা করতে পারেনি, এখন তো লোকে কথা শোনাবে। মন মরা ছেলেটা দিনে দিনে হতাশার অন্ধকারে ডুবে যেতে লাগল। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামে
সে শহর ছেড়ে ফাঁকা জায়গা দেখে ঘুরে বেড়ায় নিজের খেয়ালে। আজকাল আর বন্ধুদের সঙ্গ বিশেষ পায় না, অবশ্য প্রত্যাশাও বিশেষ নেই। এভাবে সন্ধ্যা যখন রাতের বুকে মুখ লুকায়, এঞ্জেলও ঘরে ফিরে আসে, শুয়ে পড়ে বিছানায়। সন্ধ্যা প্রদীপের অযথা খরচটা তো বাঁচে, কিন্তু এই একা রাতের মুহূর্তগুলো আজকাল অন্যরকম কাটে তার। অদ্ভুত সব স্বপ্নে ঘুম ভেঙে যায়, তবু চোখ খোলে না, সাহস হয় না। আধো ঘুমের মধ্যে এসে দেখে আসলে সে একা নয়। যে রাস্তাটা ঘাটের দিক থেকে বাঁক নেয় সেদিকে দাঁড়িয়ে থেকে অ্যাঞ্জেলো দেখে একটা নারী মূর্তি এসে দাঁড়াবে নিঃশব্দে, মাত্র 12 হাত দূরেই হয়তো। সে যেন ডাকছে অ্যাঞ্জেলোকে, না তার মুখে কোনো শব্দ নেই, ইশারায় ডেকে চলে অ্যাঞ্জেলোকে। যদিও সে ছায়া মূর্তি, তাও অ্যাঞ্জেলো জানে তার ঠোঁট দুটো লাল। অল্প ফাঁক করা ঠোঁট দুটোর মধ্যে যখন অল্প হাসির রেখা ফুটছে, তখনই দেখা যায় দাঁত দুটোকে, দুটো সাদা ধারালো কেনাই। অ্যাঞ্জেলো জানে সে কে, ক্রিস্টিনা, মৃত। অ্যাঞ্জেলো ভয় পায় না, কিন্তু অবাক হয়, এটা কি আদৌ স্বপ্ন? তাহলে এত সত্যি মনে হয় কেন? চোখ খোলে না অ্যাঞ্জেলো, পাছে ভয় পেয়ে স্বপ্নটাই ভণ্ডুল হয়ে যায়। প্রত্যেক দিন ঘাটে গিয়ে অ্যাঞ্জেলো দেখে সে আগে থেকেই ঘাটে বিশাল বটগাছটা নিচে এসে হাজির। দিনকে দিন সে যেন আরো এগিয়ে আসতে থাকে পায়ে পায়ে। এতদিন শুধু অ্যাঞ্জেলো তার রক্ত লাল মুখটা দেখতে পেত। ধীরে ধীরে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ অ্যাঞ্জেলোর চোখের সামনে স্পষ্ট হয়ে উঠতে থাকে। সব থেকে বেশি যেটা চোখ টানে তা হলো মেয়েটার চোখের সেই ক্ষুধার্ত গভীর দৃষ্টি। অ্যাঞ্জেলোর চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। ধীরে ধীরে সে বুঝতে পারে একদিন তার স্বপ্নটা ভাঙবে না। সে বাড়ি ফেরার জন্য পেছন ঘুরবে, কিন্তু ঘাট থেকে ছুটে আসা ঠান্ডা হাওয়ার ঝলক অ্যাঞ্জেলোকে তার দিকে গভীর মোহে আকর্ষণ করবে। অ্যাঞ্জেলো দেখতে পায় সে এগিয়ে আসছে, তার গালগুলো অনেক দিনের অনাহারে শুকিয়ে গেছে, কিন্তু তার চোখগুলো কি জীবন্ত, কি আগ্রাসী খিদায় ধিকি ধিকি চলছে। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না তাদের দিকে, তারা যেন অ্যাঞ্জেলোর চেতনাকে গ্রাস করে। একসময় সে একদম সামনে এসে পড়ে, অ্যাঞ্জেলোর ঠোঁট ধরা পড়ে অন্য এক জোড়া ঠোঁটের মাঝে। কিন্তু কি আশ্চর্য, অ্যাঞ্জেলো কিছু অনুভব করতে পারছে না কেন? তার ঠোঁট দুটো ভেজা ভেজা, নাকি শুকিয়ে মরুভূমি হয়ে গেছে, তার নিঃশ্বাসে আগুনের হলকা, নাকি বরফ গলা শৈত্য, ঠিক ঠাহর করতে পারে না অ্যাঞ্জেলো। এও জানে না সে জেগে নাকি ঘুমিয়ে। সে শুধু বুঝতে পারে এই গোটা পৃথিবীতে জীবিত বা মৃত যে কোনো প্রাণীর মধ্যে এই মেয়েটি একমাত্র যে তাকে ভালোবাসে। দুটো হাত এসে জড়িয়ে ধরে অ্যাঞ্জেলোকে, গভীর আলিঙ্গনে সে ডুবে যায়, তার চেতনা লোপ পেয়েছে। দূর পৃথিবীর কোনো শক্তি এসে কব্জা করেছে তাকে। আকাশ জুড়ে গোল চাঁদ উঠেছে। ঘুম ভেঙে যায় অ্যাঞ্জেলোর, সারা গা শিশিরে ভিজে গেছে, ঘাসের ডগার ঠান্ডা স্পর্শ তার ভেতরবর্তী শিরশিরানি ধরিয়ে দেয়। সে চোখ খুলে দেখে পূব আকাশে হালকা ধূসর আলো ফুটেছে, আকাশের তারারা তখনও মিটমিটিয়ে জ্বলে চলেছে। দুপাশে মাথা ঘোরায় সে, কিন্তু সেই আকাঙ্ক্ষিত মুখটা দেখতে পায় না। হঠাৎ কোথা থেকে একরাশ অজানা ভয় এসে ঘিরে ধরে তাকে, ছিটকে উঠে বসে সে, তারপর কোনো দিকে না তাকিয়ে দৌড়াতে শুরু করে। পেছনে ফিরে দেখার সাহসটুকুও সে হারিয়েছে। ঘাট ছাড়িয়ে সে যখন শহরের প্রান্তে এসে পৌঁছায় তখন তার ধরে প্রাণ আসে। ধীরে ধীরে নিজেকে ধাতস্থ করে সে, তারপর নিজের কাজের উদ্দেশ্যে রওনা হয়। সারাটা দিন ক্লান্তি পিছু ছাড়ে না তার। শেষে এক একটা বিষণ্ন ঘন্টা পার করে সূর্য বিদায় নেয়, আকাশে বেগুনি রং ধরে। এঞ্জেলো ভারী কোদালটা পিঠে নিয়ে মাঠ ছাড়ে। সকালে থেকে তার অনেকটা ঝরঝরে লাগে নিজেকে। সে মনে মনে ঠিক করে আর নয়, অনেক হয়েছে, সে ওই ঘাটের পথ আর মারাবে না, সোজা পথে বাড়ি যাবে। সে ওই লাল ঠোঁট আর কুহক ডাকের ছায়াময়ীর ছলনায় আর ভুলবে না, ওই স্বপ্নও আর দেখবে না। কিন্তু হায়, তা যদি এঞ্জেলোর হাতে থাকত। প্রায় আধ ঘন্টা হলো সূর্য অস্ত গেছে। চার্চের ঘন্টার সিম ধরানো সুর পাহাড় নদী গিরিখাত জুড়ে প্রতিধ্বনি সৃষ্টি করেছে। গ্রামের কাছে যেখানে পথ দুটো ভাগ হয়, এঞ্জেলো সেখানে এসে দাঁড়ায়। বাঁ দিকটা চলে গেছে গ্রামের দিকে, আর ডান দিকের পথ চলে গেছে ঘাটের দিকে। হঠাৎই তার ঠোঁট দুটো নড়ে ওঠে, একটাই শব্দ বেরিয়ে আসে, ক্রিস্টিনা। তার সারা দিনের সমস্ত ক্লান্তি এক লহমায় মুছে যায়। বাস্তব অবাস্তবের বেড়াজাল কোথায় ঘুচে যায়। স্বপ্ন এসে চুপি সারে তাকে ইশারা করে যায়। সেও তার পিছু নিয়ে পা বাড়ায় চাপ চাপ অন্ধকারে ঘেরা খাঁড়াই পথের দিকে। হঠাৎই তার পাশে এসে দাঁড়ায় ক্রিস্টিনা। তার কানে কানে কি যেন বলে ওঠে, মানে না বুঝলেও খুব মিষ্টি লাগে কথাগুলো। তার মুখটা ক্রমশ নিচের দিকে নামতে থাকে। একটা তীক্ষ্ণ চুম্বন গলা স্পর্শ করে এঞ্জেলো। সে না তাকিয়েও জানে ক্রিস্টিনার ঠোঁটগুলো এখন টকটকে লাল হয়ে আছে। এই স্বপ্নের যেন কোনো শেষ নেই, শুরু কবে হয়েছে তাও ঠিক করে জানে না সে। সন্ধ্যার ধোঁয়াশা কাটিয়ে রাতের কালো অন্ধকার নেমে তবুও সেই অনন্ত চুম্বন যেন শেষ হয় না। একসময় তার মনে হয় তার পাগুলো কাঁপছে, রক্তশূন্য দেহটা এবার মাটিতে লুটিয়ে পড়বে, তবুও সে চাইল ওই লাল ঠোঁট দুটো অব্দি যেন তার রক্তের ব্যাপন বন্ধ না হয়। শিশিরের ঠান্ডা ছোঁয়ায় ঘুম ভেঙে যায় তার। আবার সেই অজানা ভয়, আবার সেই প্রাণপণে দৌড়, কিন্তু আজকের গতি যেন একটু স্লথ হয়ে আসে। তার তেষ্টা পায়। সামনের নদীতে সে মুখ ডুবিয়ে বসে পড়ে। আঁজলা ভরে জল খাওয়ার সময় বা সুযোগ কোনোটাই তার নেই, যেন বহুদিন যুদ্ধক্ষেত্রে কাটিয়ে জল পায়নি। এক আদিম পিপাসায় আচ্ছন্ন হয়ে ওঠে তার শরীর। সে জল খেয়ে চলে। সে এঞ্জেলোকে বশ করেছে, মুক্তি নেই। এঞ্জেলো রোজ আসে সন্ধ্যাবেলা, তাকে আসতে হয়। সারা রাত ধরে সে তৃষ্ণা মেটায়, রক্তের শেষ বিন্দুটুকু অবধি শুষে নেয়। মাঝে মাঝে সে যে অন্য পথ ধরার চেষ্টা করে না তা নয়, বহুবার নিজেকে বুঝিয়েছে কিন্তু সবই বৃথা। যখনই আকাশে সন্ধ্যার রং ধরে, তার নিজের পা নিজের অজান্তে গিয়ে তাকে উপস্থিত করে সেই নির্দিষ্ট জায়গাটায়। এই যেন তার গন্তব্য। বিশাল বট গাছটার নিচে মেয়েটা তার জন্য অপেক্ষারত। এঞ্জেলো আসতেই আবার সেই পুরনো ঘটনার পুনরাবৃত্তি। গভীর আলিঙ্গনে আবদ্ধ করে তার সাদা ফ্যাকাশে গলায় তীব্র চুম্বন। রক্তের অভাবে একসময় তার খিদে আর তেষ্টা বেড়ে চলে। প্রত্যেক দিন সকালে উঠতে এঞ্জেলোকে আগের দিনের থেকে বেশি বেগ পেতে হয়। সে কোনো মতে তার শরীরটাকে টেনে হিঁচড়ে নিয়ে বেড়ায়। কদাচিৎ দুটো লোকের সঙ্গে কথা বলে। লোকে অবশ্য বলা বলি করে এঞ্জেলও নাকি তার হবু বউকে না পেয়ে এ জীবনের প্রতি সব মোহ হারিয়েছে।
দেখেছো শালার হাল,
সে গ্রামে আন্তনিও বলে একজন লোক থাকত, সেই মিনারে দেখাশোনা করত। এত সব ঘটনা যখন ঘটে তখন আন্তনিও ছুটি নিয়ে গ্রামের বাড়ি গিয়েছিল, ফলে এসব ঘটনা সে কিছুই জানত না। সে মিনারে ফিরেই ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দেয়, গভীর ঘুমে ডুবে যায়। মাঝরাতে ঘুম ভেঙে দেখে পাহাড় ডিঙিয়ে চাঁদ উঠেছে আকাশে, চোখ যায় ঢিবিটার দিকে, কিছু চোখে পড়ে তার। তারপর সারা রাত আর দু চোখের পাতা এক করতে পারে না। সকালবেলা আলো ফুটলে ঢিবির ওখানে গিয়ে আর কিছুই দেখতে পায় না, সেখানে পড়ে আছে কিছু আলগা পাথর আর ইতস্তত ছড়ানো বালি। ঢিবিটার বেশি কাছে যেতে সাহস হয় না তাই সোজা গ্রামের বৃদ্ধ বিশপের বাড়ির দিকে হাঁটা দেয়। বিশপ দরজা খুলতেই সে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে, কাঁপা কাঁপা স্বরে বলতে থাকে,
কাল রাত্রে আমি যা দেখেছি তাতে সারা রাত আমি ঘুমাতে পারিনি, আর কোনোদিন পারবো বলেও মনে হয় না।
কি দেখেছ তুমি, খুলে বলো, ভয় পেও না, বলো।
একটা মৃতদেহ একটা জীবিত মানুষের গলা থেকে রক্ত চুষে খাচ্ছে। ও, আমি মনে করতে চাই না, আর মনে করতে চাই না আমি।
ঠিক আছে, আমি আজ সন্ধ্যায় আমার বাইবেল নিয়ে ওই মিনারে যাব, তুমি আমাকে নিতে এসো, কেমন? আমি অনেক পুরনো বইতে সব প্রাণীদের সম্বন্ধে পড়েছি, এরা না জীবিত না মৃত, এরা সন্ধ্যাবেলা কবর থেকে বেরিয়ে এসে রক্ত দিয়ে নিজেদের তেষ্টা মেটায়, তারপর আবার কবরের মধ্যে সতেজ অবস্থায় ফিরে যায়।
আন্তনিও মনে মনে আশ্বস্ত হয়, যাজক যখন একবার ব্যাপারটা বুঝেছেন তাহলে এই অর্ধমৃত শয়তানের হাত থেকে মুক্তির উপায়ও তিনিই বাতলে দিতে পারবেন। সারাদিন অস্থিরতার মধ্যে কাটিয়ে বিকেলের দিকে বৃদ্ধ যাজককে আনতে যায় আন্তনিও। তাকে নিয়ে ফেরার পথে আবছা আলোয় দেখে একটা পুরুষের অবয়ব হেঁটে যাচ্ছে ঢিবিটার দিকে, আর তার পাশে একটা নারী মূর্তি। প্রায় হাওয়ায় ভাসতে ভাসতে চলেছে তার পাশে নারীমূর্তির মুখটা পুরুষের কলার কাছে কলারের মধ্যে লুকানো, অন্ধকারের মধ্যে মিলিয়ে যায় মূর্তি দুটো। হঠাৎই বুড়ো মানুষ দুটোর মধ্যে অমানসিক জোর এসে হাজির হয়। এই পাপকে পৃথিবী থেকে সরানোর এক অজানার রোগ এসে চেপে ধরে তাদের। দুজন ছুটতে আরম্ভ করে ছায়ামূর্তি দুটোর পেছনে। আন্তনিওর হাতে মাটি কোপানোর কোদাল আর লণ্ঠন, বিশপের হাতে রয়েছে পবিত্র জল আর বাইবেল। তারা ঢিবির কাছে গিয়ে দাঁড়ায়, লণ্ঠনের আবছা আলো গিয়ে পড়ে এঞ্জেলোর মুখে, ফ্যাকাশে রক্তশূন্য মুখ, ঘুমের আবেশে সে আচ্ছন্ন, তার সাদা গলায় দুটো ক্ষতের দাগ, সেখান থেকে রক্ত পড়ছে চুঁইয়ে চুঁইয়ে, সাদা শার্টটার কলা ভিজে লাল হয়ে গেছে। তার গলার পেছনেই আরেকটা মুখ, তার খাওয়ার মাঝে এসে পড়ায় গভীর আক্রোশ সেই দুই চোখে, তার একটু নিচে দুটো রক্তে রাঙা ঠোঁট, ঠোঁটের ফাঁক দিয়ে দুটো সদন্ত বেরিয়ে আছে তীক্ষ্ণ অস্ত্রের মতো, তাদের ডগা দিয়ে গড়িয়ে পড়ছে তাজা লাল রক্ত। বৃদ্ধ যাজক চোখ বন্ধ করে অজানা ভাষায় মন্ত্র পড়তে পড়তে এক ঝলক ঠান্ডা পবিত্র জল ছিটিয়ে দেন সামনের দিকে। নারী কণ্ঠে প্রচণ্ড আকাশ ফাটানো চিৎকারে ভরে ওঠে চরাচর। পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে সেই চিৎকার, সেই তীক্ষ্ণ চিৎকার দিয়ে নারীমূর্তি অন্ধকারে হারিয়ে যায়। এঞ্জেলোর অচেতন শরীরটা পড়ে যায় ধপ করে, তার গলা দিয়ে তখনও সরু রক্তের ধারা নামছে, চুঁয়ে চুঁয়ে পড়ছে মাটিতে। বুড়ো আন্তনিও ডিবিটা খুঁড়তে আরম্ভ করে, শেষে আরও গভীরে খুঁড়ে কবরটা বেরিয়ে আসে। লণ্ঠনটা নিয়ে ঝুঁকে পড়ে আন্তনিও, নিচে যা দেখতে পায় তাতে ভয় আর ঘৃণা মিশ্রিত এক বিরূপ প্রতিক্রিয়া হলো তার মধ্যে। এই গভীর গর্তের মধ্যে একটা দেহ, সেটা না মৃত না জীবিত। দেহটা ধীরে ধীরে উঠে আসতে লাগলো কবর ছেড়ে, কিন্তু তার আগেই চোখিতে নিজের গলা থেকে ক্রুশটা বের করলো যাজক, সেটা সমূলে বিঁধিয়ে দিল নারীমূর্তির বুকে। একটা জান্তব পৈশাচিক আওয়াজে ভরে উঠল বাতাস। মরিয়া হয়ে শেষ চেষ্টা করল নারীমূর্তি, সেই লোহার বাক্সটা ছুঁড়ে দিল যাজকের পায়ের দিকটা লক্ষ্য করে। মুখ থুবড়ে পড়ল বুড়ো যাজক, কিন্তু তার মধ্যেই আশপাশের মাটিতে নুড়ি পাথর যা পেল তাই দিয়ে গর্তটা বুঝিয়ে দিল আন্তনিও। আমি গল্প শেষ করে হলগারের দিকে চাইলাম, গ্লাসের পানিও শেষ করে গ্লাসটা আবার ভরতেও ভুলে গেছে, উত্তেজনায় সামনের দিকে ঝুঁকে বসে আছে।
তারপর অ্যাঞ্জেলোকে কি সেখান থেকে বাঁচিয়ে বেরানো গেল? ও কি আবার সেই মেয়েটার সঙ্গে বিয়ে করেছিল?
ধীরে বন্ধু ধীরে, সব উত্তর পাবে। হ্যাঁ, অ্যাঞ্জেলোকে কোনো মতে বাঁচানো গেলেও তার মাথায় অদ্ভুত সমস্যা দেখা দেয়। সে বিশ্বাস করে ক্রিস্টিনা এখনও তাকে ভালোবাসে আর তাকে পেতে সে আবার ফিরে আসবে। ব্যাপারটা বাড়াবাড়ির পর্যায়ে চলে যাওয়ায় তাকে শেষমেশ পাগলাগারদে পাঠানো হয়।
আর সেই মেয়েটা ক্রিস্টিনা, সে তো আর কবর ছেড়ে উঠে আসতে পারে না। না,
আমি আর কিছু বলতে পারলাম না, কি করে বলবো তাকে? আমি একটু আগে ঢিবির ওপর যা দেখেছি তাতে আমার এতদিনের সঞ্চিত মনোবল এক লহমায় ভেঙে গেছে। সে ক্রুশবিদ্ধ হয়ে কবর থেকে দূরে যেতে পারে না ঠিকই, কিন্তু উঠে ঠিকই আসতে পারে। হলগার আর আমি ছাদ থেকে নেমে এলাম, আলোতে আসতেই আমি চমকে উঠলাম। হলগারের গলা থেকে সূক্ষ্ম রক্তের ধারা নামছে, উৎসটা চোখে পড়ল, দুটো পাশাপাশি ক্ষত চিহ্ন, মাঝে খানিকটা দূরত্ব, ঠিক যেমন দুটো ক্যানাইনের মধ্যে থাকে অনেকটা সেই রকম। কি যেন মনে পড়তেই নিজের গলায় হাত চলে গেল আমার, একটা শুকিয়ে যাওয়া পুরনো ক্ষতর অনুভবে কোকিয়ে উঠলাম আমি। লোভ আর মোহ প্রায় কাছাকাছি দুটো অনুভূতি, কেবল মোহর মধ্যে বন্য প্রতিহিংসা নেই, সার্বিক খিদে নেই। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, রণদীপ এবং সায়নী। শব্দগ্রহণে সৌরভ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে আমি সায়ক, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। শুনছিলেন দেবলীনা মণ্ডলের ভাবানুবাদে মারিয়ান ক্রাফোর্ডের কাহিনী রক্তমোহ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।